أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح الله أكبر
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
গত খুতবায় আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির প্রতি দয়া এবং সাহাবাদের তার এই শিক্ষা দেয়া যে রহমান খোদার রহমানিয়ত থেকে অংশ পাওয়ার জন্য পরস্পরের সাথে এবং আল্লাহ সৃষ্টির সাথে তোমাদের দয়ার আচরণ করা উচিত, দয়া করা উচিত। এই সম্পর্কে কিছু উদাহরণ আমি পেশ করেছিলাম। আজকে আমি হযরত সাল্লাল্লাহু ইসলামের সত্যিকারের নিষ্ঠাবান প্রেমিক হযরত মসীহ মওউদ ইসলামের জীবনী থেকে কয়েকটি ঘটনা বর্ণনা করব, যার মাধ্যমে তার হৃদয়ে আল্লাহর সৃষ্টির জন্য যে দয়া ছিল, যে মায়া সহমর্মিতা ভালোবাসা ছিল, আর যার জন্য তিনি প্রায় সময় নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে মানুষকে সাহায্য করতেন, সে বিষয়ের উপর কিছুটা আলোকপাত হবে। তার জীবন এমন ব্যস্ত ছিল যে এর কোনো সীমা ছিল না। অশেষ ব্যস্ততার ভিতর যে জীবন কাটিয়েছেন, ইসলামের হেফাজতের জন্য চতুর্মুখী যুদ্ধ করছিলেন, বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে বিরুদ্ধবাদীদের বিভিন্ন আক্রমণও তার উপর ছিল, বিভিন্ন মোকদ্দমার তাকে পিছা করতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও স্বজন বিজন আপন পর সবার জন্য, সবাইকে সাহায্যের জন্য চেষ্টা করতেন, সবসময় চেষ্টা করতেন যে আল্লাহ সৃষ্টির জন্য আমি যেন মূর্তিমান দয়া হিসেবে জীবনযাপন করি, তার সিফাতে আর রহমানিয়ত বৈশিষ্ট্য থেকে যেন অংশ পাই, আর নিজ প্রভু এবং অনুসরণীয় নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন পুরোপুরি অনুসরণ করতে পারি। এই ছিল মসীহ ইসলামের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য। তার জীবনের এই অংশটি পুরো উজ্জ্বলের সাথে জগমগ করতে দেখা যায়, এ কারণে যে তিনি তার স্রষ্টা, ফজল এবং অনুগ্রহে যিনি ভূষিত করেছেন তার কৃতজ্ঞ বান্দা হতে চেয়েছিলেন। সেই খোদা তাকে এলহামে বলেছিলেন, রহমতি ওয়া কুদরতি, আমি তোমার জন্য রহমত অর্থাৎ দয়া এবং কুদরত অর্থাৎ শক্তিকে নিজ হাতে রোপণ করেছি। সুতরাং আল্লাহ তাআলার হাতে রহমতের যে চারা তার জন্য রোপিত হয়েছিল, তিনি তার কৃতজ্ঞতা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করবেন না, এটি কিভাবে হতে পারে? অথচ কেননা আল্লাহ তাআলা তাকে এলহামে কথাও বলেছিলেন যে ইয়া আহমাদু ফাজাতির রাহমাতু আলা শাফাতিক, হে আহমদ তোমার ঠোঁটে রহমত জারি হয়েছে, প্রবাহিত হয়েছে। সুতরাং এই রহমত যেখানে আধ্যাত্মিক ভাবে রুগ্ন লোকদের জন্য তার হৃদয়ে বেদনা সৃষ্টি করেছিল, যার জন্য তিনি দোয়া এবং প্রচেষ্টার মাধ্যমে সবসময় কাজ নিতেন। সেখানে আল্লাহ সৃষ্টির দৈহিক এবং জাগতিক চাহিদা পূরণের জন্য তিনি দোয়া এবং প্রচেষ্টার জন্য সদা সোচ্চার এবং প্রস্তুত থাকতেন। আর প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় তিনি সৃষ্টির খেদমত করতেন। তাতে কিভাবে করতেন বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে আমি এখন আপনাদের সামনে পেশ করছি। হযরত ইয়াকুব আলী ইরফানি সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে লালা শরমপত রায় ছিল কাদিয়ানের এক অধিবাসী হিন্দু। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তার আবির্ভূত হওয়ার পূর্বেও আসা যাওয়া ছিল এই ব্যক্তির। মসীহ মওউদ ইসলামের অনেক নিদর্শনের এই ব্যক্তি সাক্ষী ছিল। সেই ব্যক্তি নিজে দেখেছে হযরত মসীহ মওউদ ইসলামের অনেক নিদর্শন। একবার লালা শরমপত অসুস্থ হয়ে যায়। হযরত ইয়াকুব আলী ইরফানি বলেন যে আমি সেই সময় কাদিয়ানে হিজরত করার সুযোগ পেয়েছিলাম। তার পেটে একটা ফোড়া বেরিয়েছিল, সেই অনেক গভীর বরফ ফোড়া ভয়াবহ রূপ ধারণ করেছিল। হুজুর সংবাদ পেয়েছেন, সংবাদ পেয়ে লালা শরমপতের ঘরে যান, যে ঘর একান্ত সংকীর্ণ, একটা ছোট ঘর ছিল, কুটির ছিল। তার কিছু সাথী সঙ্গীও সাথে ছিলেন। ইরফানি সাহেব বলেন যে আমি সাথে ছিলাম। লালা শরমপত মসীহ মওউদ ইসলামকে দেখে একান্ত ভীত ত্রস্ত দেখাচ্ছিল তাকে। তার দৃঢ় বিশ্বাস ছিল মৃত্যুর সময় এসে গেছে। বড় ব্যাকুলতার সাথে কথা বলছিল যেভাবে মৃত্যু শয্যায় মানুষ বলে থাকে। হযরত মসীহ মওউদ ইসলাম তাকে নিশ্চয়তা দিলেন, আশ্বস্ত করলেন যে ভয় পেও না। ডাক্তার আবদুল্লাহ সাহেব নামে এক ব্যক্তি ছিলেন, তিনি বলেন যাকে আমি নিযুক্ত করছি। মসীহ ইসলাম বললেন যে আমি তাকে নিযুক্ত করছি, তার তোমার ভালোভাবে চিকিৎসা করবেন তিনি। দ্বিতীয় দিন হযরত আকদাস ডাক্তার সাহেবকে সাথে নিয়ে যান এবং তাকে বিশেষভাবে লালা শরমপত রায়ের চিকিৎসার দায়িত্বে নিযুক্ত করেন। আর এই চিকিৎসার খরচ লালা সাহেবের উপর চাপাননি। আর প্রত্যেক দিন রীতিমতো মসীহ মওউদ ইসলাম তার শুশ্রূষার জন্য যেতেন। তার ক্ষত যখন শুকাচ্ছিল আর তার সেই স্পর্শকাতর বা নাজুক অবস্থা যখন ধীরে ধীরে ভালোর দিকে যায়, মসীহ মওউদ ইসলাম কিছুদিন পরপর যাওয়া আরম্ভ করেন। আর ততদিন যেতে থাকেন যতদিন সে ব্যক্তি পুরোপুরি সুস্থ না হয়েছেন। তারপর ইরফানি সাহেব বর্ণনা করেন যে মেহের হামেদ কাদিয়ানের আরাইদের প্রথম ব্যক্তি ছিলেন যিনি মসীহ মওউদ ইসলামের হাতে বয়াত করেছিলেন। আজ পর্যন্ত তার পরিবার আল্লাহ তাআলার ফজলে যখন এটি লিখেছিলেন সবাই তারা মুখলেস নিষ্ঠাবান আহমদী ছিলেন। মেহের হামেদ আলী একান্ত বিনয়ী ব্যক্তি ছিলেন। আর তার কাদিয়ানের দেয়ালের বাহিরে সেখানে ছিল যেখানে গ্রামের আস্থাকর ছিল, একান্ত দুর্গন্ধযুক্ত গলা পচা জিনিসের গন্ধ ছিল। আর কৃষকদের ঘর এমনই হয়ে থাকে, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা ছিল না, গবাদি পশুর গোবর ইত্যাদি সেখানে পড়ে থাকত যাকে তারা সার হিসাবে ব্যবহার করে। এই জায়গাতেই ইনি থাকতেন, অসুস্থ ছিলেন। সেই অসুস্থতাই তার মৃত্যুর কারণ হয়েছে, সেই রোগে তিনি মৃত্যুবরণ করেছেন। হযরত আকদাস বেশ কয়েকবার তার কাদিয়ানের জামাতকে নিয়ে তাকে দেখার জন্য যেতেন, তাকে শুশ্রূষার জন্য যেতেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন যেতেন, অনেকের এই দুর্গন্ধের কারণে, আবর্জনার কারণে, ময়লার কারণে কষ্ট হতো। হযরত মসীহ আলাইহিসসালাম নিজেও কষ্ট পেতেন। ইরফানি সাহেব লেখেন যে অনেক কষ্ট হতো, কেননা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একান্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত ছিলেন, কিন্তু কখনো ইশারায় ইঙ্গিত কষ্ট প্রকাশ করেননি। আর এই কারণে তাকে কখনো দেখতে আসা থেকেও বিরত হননি। যখনই যেতেন, তার সাথে ভালোবাসা প্রকাশ করতেন, স্নেহ প্রদর্শন করতেন। তার রোগ ইত্যাদির কথা বেশ কিছুক্ষণ ধরে বসে জিজ্ঞেস করতেন, আর ওষুধ ইত্যাদিও তিনি প্রস্তাব করতেন, আর আল্লাহর দিকে মনোযোগ নিবদ্ধের তাকে নসিহত করতেন। সেই ব্যক্তি তার পদমর্যাদা অনুসারে এক সামান্য কৃষক ছিল। আর এটি সত্য কথা, মসীহ আসলাম নিজে যেহেতু মসীহ আসলামের জমি যেহেতু তিনি দেখাশোনা করতেন, সেই হিসাবে তার প্রজাদের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু মসীহ আসলাম এই বিষয়ের দিকে না তাকে তাকে দেখতে যেতেন, ভাই মনে করে দেখতে যেতেন, তাকে তার সাথে কথা বলতেন, তার চিকিৎসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতেন, স্পষ্টভাবে বলতেন যে উপস্থিত যারা থাকত তারা বলতো যে কেউ আত্মীয় স্বজনেরও সেভাবে দেখাশোনা করে না যেভাবে হযরত মসীহ আলাইহিসসালাম এই ব্যক্তির পরিচর্যা করতেন, সেবা শুশ্রূষা করতেন। হযরত ইয়াকুব আলী সাহেব লেখেন রাদিয়াল্লাহু আনহু যে যদিও দেখাশোনার রোগীকে দেখার জন্য তিনি যেতেন, কিন্তু এটি একটি সত্য ঘটনা যে আল্লাহ তাআলা তার হৃদয়কে সৃষ্টির প্রতি সহানুভূতি সহমর্মিতার জন্য মজবুত করে রেখেছিলেন। সেখানে ভালোবাসার আবেগ এত বেশি ছিল, এত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন যে তিনি তার নিষ্ঠাবান সাথীদের কষ্টকে সহ্য করতে পারতেন না। আর কষ্টের মুহূর্তে পৌঁছে গেলে তার স্বাস্থ্য নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকত, তাই অনেক সময় রোগীকে দেখার জন্য স্বয়ং যেতেন না, অন্য কোনো মাধ্যমে রোগীর খবরাখবর নিতেন, অর্থাৎ ডাক্তারদের মাধ্যমে বা অন্য কারো দ্বারা রোগের আত্মীয় স্বজনের মাধ্যমে রোগীকে আশ্বস্ত করতেন। অনেক বেশ কয়েকবার এমন হয়েছে হৃদয়ের কোমলতার কথা বা তার যে সহ্য না হওয়ার কথা তিনি কয়েকবার প্রকাশ করেছিলেন। সৃষ্টির প্রতি অসাধারণ ভালোবাসার কারণে রোগীর কাছে না যাওয়ার কারণ এটি নয় যে সময় নেই, বরং সৃষ্টির ভালোবাসা এবং মানুষের কষ্ট দেখে তার নিজের এত কষ্ট হতো যে স্বাস্থ্য খারাপ হয়ে যেত, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। আর এটি মূর্তিমান রহমত এবং দয়া ছিল যাতে তার হৃদয় পরিপূর্ণ ছিল, যা একটা চিঠির মাধ্যমে প্রকাশিত হয়, যা এক তার মুরিদের অসুস্থতার সময় তিনি লিখেছিলেন। হযরত ইয়াকুব আলী ইরফানি সাহেব এ সম্পর্কে লেখেন যে মরহুম আইয়ুব সাদেক সাহেব একান্ত নিষ্ঠাবান মুখলেস আহমদী ছিলেন। মির্জা আইয়ুব বেগ মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে তার প্রেমিকের মতো ভালোবাসা ছিল। তিনি অসুস্থ হন আর সেই রোগেই অবশেষে খোদা তালার দরবারে ফিরে যান। রোগের শেষ দিনগুলোতে তিনি তার ভাই ডাক্তার মির্জা ইয়াকুব বেগ সাহেবের কাছে ফাজিলকা স্থানে ছিলেন। হুজুরের ভালোবাসা হৃদয়ের উপর এক পর্যায়ে ছেয়ে গেল। হুজুরকে দেখার তার ইচ্ছা হলো, তার নিজের আশা কঠিন ছিল, সফর করার যোগ্য ছিলেন না, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাও তার জন্য অসম্ভব ছিল। তিনি হযরত আকদাসকে চিঠি লিখলেন যে হুজুর এই ফাজিলকায় দয়া করে আসুন এবং আমার সাথে দেখা করে যান। হযরত মসীহ আসলাম লিখেছেন যে আপনি এসে দেখা করুন, আমার হৃদয় চাচ্ছে হুজুরের জিয়ারত করার। একই বিষয় সম্বলিত একটা টেলিগ্রাম পাঠিয়েছেন। হযরত মসীহ আসলাম তার উত্তরে যে চিঠি লিখেছিলেন সেই চিঠিতে সেই ফিতরতের কথা স্পষ্টভাবে প্রকাশ পায়, যা তার ছিল, তার হৃদয়ের যে কোমলতার চিত্র তার চিঠির মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। তিনি লেখেন, হে আমার প্রিয় মির্জা আজিজ বেগ এবং প্রিয় মির্জা ইয়াকুব বেগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি মাথা ব্যথা এবং জ্বরের কারণে অসুস্থ হয়ে যাই, আর এখনই টেলিগ্রাম পেয়েছি। আমি স্নেহভাজন মির্জা আইয়ুব বেগের জন্য যেভাবে দোয়ারত রয়েছে, তা সে যেভাবে দোয়া করছি তা তো শুধু আল্লাহ তাআলাই জানেন। আল্লাহর রহমতের ব্যাপারে মোটে নিরাশ হওয়া উচিত নয়। আমি মারাত্মক অসুস্থ হলেও আসতে দ্বিধা করতাম না, কিন্তু এমন প্রিয় ভাজনকে অসুস্থ দেখা আমার জন্য অসহ্য। আমার হৃদয় খুব তাড়াতাড়ি অন্যের কষ্ট দেখে ব্যথিত হয়, প্রভাবিত হয়। আমি তাকে সুস্থ স্বাস্থ্যে দেখা পছন্দ করি। মানুষের সাধ্যের ভিতর যতটা আছে ততটা করা উচিত, এর বেশি চেষ্টা আমি করব দোয়াতে। আমাকে কাছে এবং নিকটে মনে করেন, দৌড়ে না, আমার কাছে সে ভাষা নেই যার মাধ্যমে এই ব্যথাকে আমি ভাষায় রূপ দিতে পারি। আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা এখন তো দয়ালু ফজলের অধিকারী, তার কুদরত ফজল এবং রহমতের জন্য কোন কিছু আইয়ুব বেগকে সুস্থ করা অসম্ভব কিছু নয়। এই অসুস্থতার সময় যে টেলিগ্রাম আমি পেয়েছি, আমি এমন চিন্তিত ছিলাম, এমন পরেশান ছিলাম যে কলম আমার হাত থেকে খসে পড়ছিল। এত চিন্তিত ছিলাম, কলম ধরা অসম্ভব ছিল। আমার ঘরে আইয়ুব বেগের জন্য একান্ত ব্যাকুলতা রয়েছে, আমার আম্মা জান একান্ত ব্যাকুল। এখন আমি তাকে টেলিগ্রামের খবর দিতে পারছি না, কারণ কাল থেকে তারও জ্বর আর একান্ত অসুস্থ, বড় কষ্টে কিছু খান। তার জ্বর, তিনি উপরে নিচে আছেন আর আমি উপরে দালানে। আমি লেখার যোগ্য ছিলাম না, কিন্তু টেলিগ্রামের প্রভাব বেদনা আমাকে উঠে বসতে বাধ্য করেছে। বেদনাপূর্ণ টেলিগ্রাম আমাকে উঠতে বসতে বাধ্য করেছে। আমাকে প্রতিদিন খবর দেন, অসুবিধা কি আমি জানি না। একটা বোতলে যে ওষুধ পাঠিয়েছিলাম তা পেয়েছেন কিনা, রেলে ট্রেনে পাঠিয়েছিলাম মালির জানি না, প্রত্যেকদিন করা হচ্ছে কিনা। আল্লাহ তাআলা কাদের সর্বশক্তিমান তাকে বোঝান। মনে হয় দস্তের কারণে, ডায়রিয়ার কারণে অসুস্থতা ছিল। মুরগির বাচ্চার ইয়াখনি তাকে প্রত্যেকদিন খাওয়াবেন। মনে হয় দুর্বলতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। ওয়াসালাম খাচার মির্জা গোলাম আহমদ, তো রোগের কারণে তিনি নিজে তার জন্য যাওয়া সম্ভব ছিল না। রোগের সময় মানুষের হৃদয় এমনিতেই অত্যন্ত স্পর্শকাতর হয়ে যায়, নিজের অবস্থায় অন্য কাউকে অসুস্থ দেখা, আর এমন ব্যক্তির অসুস্থতা যে তার কাছে একান্ত প্রিয় ছিল, তা মুসলিমদের জন্য সহ্য করা সম্ভব হতো না। কিন্তু সেই অবস্থায়ও তার প্রিয় ভাজন অসুস্থ ব্যক্তির জন্য চরম ভাবে দোয়ারত বলেন যে আমাকে প্রত্যেক দিন স্বাস্থ্য সম্পর্কে অবহিত করবে। হযরত ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু লেখেন যে তার একটি অভ্যাস ছিল, তিনি কখনো ভিখারীকে খালি হাতে যেতে দিতেন না। সেখানে তার এটি একটি রীতি ছিল যে মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে কিছু চাওয়ার পূর্বেই এমন লোকদেরকে তিনি সাহায্য করতেন। 28 অক্টোবর ফজরের নামাজের পূর্বে কিছু টাকা, যার 8 বা 10 টাকা একজন মুহাজিরকে দিয়েছেন, এই বলে যে শীতকাল আপনার কাপড়ের প্রয়োজন হবে। সেই মুহাজির কিছু চাননি মুসলিমদের কাছে, হুজুর স্বয়ং তার চাহিদাকে আঁচ করে তাকে সাহায্য করেছেন। ইনি লেখেন যে বেশ কয়েকবার এমন হয়েছে গোপনে, প্রায় সময় অভাবী লোকদের সাথে তার এই ব্যবহারই ছিল। কোন বন্ধু শত্রু হিন্দু মুসলমানের কোন পার্থক্য করতেন না এমন ব্যবহার করতে গিয়ে। তো এটি সেই রহমান আল্লাহর বৈশিষ্ট্য বা গুণ যায় যুগে রসুলের করিম সাল্লামের সত্যিকারের নিষ্ঠাবান প্রেমিক রহমতুল্লাহ আলমিনের আনুগত্যে নিজের জীবনে জারি করেছেন এবং এর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর এ ধরনের আর কি ঘটনা আমরা দেখতে পাই। হযরত ইয়াকুব আলী ইরফানী সাহেব লেখেন, হযরত মসিহ ইসলামের এটি অভ্যাসের এটি অন্তর্ভুক্ত ছিল, অনেক সময় কারো অভাব কারো চাহিদার কথা আজ করে তার চাওয়ার অপেক্ষায় থাকতেন না, বরং নিজের পক্ষ থেকে প্রথমেই চাওয়ার আগেই শেখ ফাতে মোহাম্মদ সাহেব, তিনি কাশ্মীর চাকরি করছিলেন, মুসলিম ইসলামের কাছে দীর্ঘদিন থেকে তার আসা জানা আসা যাওয়া ছিল। তিনি বর্ণনা করেন যে আমি যখনই হুজুরের খেদমতে আসতাম সবসময় আমার ভাড়া দেওয়ার চেষ্টা করতেন তিনি, কিন্তু আমার যেহেতু প্রয়োজন ছিল না তাই আমি কখনো টাকা নিইনি। দেখা করতে আসতেন মুসলিম ইসলামের সাথে, হযরত মুসলিম ইসলাম ভাড়া দিতেন, কিন্তু ইনি বলছেন যে আমি নিতাম না কখনো, কিন্তু হুজুরের দানশীলতা বদান্যতা এমন অসাধারণ ছিল যে না চাইতেই সবসময় দান করতেন। এটি শুধু আমার সাথে এমন ব্যবহার না ছিল না, বরং অধিকাংশ মানুষের সাথে এ ধরনের ব্যবহার করতেন। সিরিয়া এবং আরব থেকেও অনেকে আসত, তাদেরকে তিনি অনেক সময় অনেক বড় অঙ্ক পাথেয় হিসাবে দিতেন, কেননা হুজুর জানতেন যে তারা অনেক দূর থেকে এসেছেন, শুধু কাছের লোকদের জন্যই নয়। ইয়াকুব আলী ইরফানী সাহেব আরো লেখেন যে তার সাধারণ অভ্যাস ছিল কাউকে যখন কিছু দিতেন প্রদর্শন বা দেখানোর জন্য নয়, বরং শুধু খোদা তালার সন্তুষ্টির খাতিরে এবং আল্লাহর সৃষ্টির প্রতি স্নেহ ভালোবাসার কারণে একান্ত গোপনে দান করতেন, আর কোন কোন সময় অন্যদের ভিতর প্রেরণা সৃষ্টির জন্য আর শিখানোর জন্য প্রকাশিত করতেন, আল্লাহর নির্দেশ রয়েছে এভাবে। তো গোপনে দেয়ার একটি রীতি হল অনেক সময় এমন ভাবে দিতেন যে অনেক সময় গ্রহিতাও জানত না। এই সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করছি যে মুন্সি মোহাম্মদ নসির ইনি ইয়েতিম হিসাবে কাদিয়ানে এসেছিলেন, হুজুরের দয়া এবং মায়ার কারণে কাদিয়ানে থেকে পড়ালেখা করেছেন, তার খরচ প্রয়োজন পুরো জামাত বহন করত। সেই তিনি যখন যৌবনে উপনীত হন, বিয়ে হয় লাহোরে, তখন লাহোর এক পত্রিকা অফিসে চাকরি পান। এরপর বদর পত্রিকায় কাদিয়ানে এসে মাসিক ১২ টাকায় কাজ আরম্ভ করেন। হযরত খলিফাতুল মসীহ সানিকে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম ছেলে নসির আহমদ দান করলেন, তিনি পরে ইন্তেকাল করেছেন অবশ্য নসির আহমদ সাহেব, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মরহুম নসির আহমদের জন্য একজন খাদেমার প্রয়োজন ছিল। তিনি বলছেন, আমি শেখ মোহাম্মদ নসিরকে বললাম যে এমন সময় তুমি তোমার স্ত্রীর যে সেবা তা পেশ করতে পারো, কাতরে খাওয়ারও সুযোগ হবে আর সওয়াবও পাবে, একই ঘরে থাকবে। আমার পরামর্শ শেখ সাহেব আমার পরামর্শ সম্মানের দৃষ্টিতে দেখেছেন এবং সুযোগ পেয়েছেন। তিনি তার স্ত্রী সাহেবজাদা নসির আহমদ সাহেবকে দুধ পান করানোর কাজে নিয়োজিত হয়েছেন। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কথায় কথায় জিজ্ঞেস করলেন শেখ মোহাম্মদ নসির কত বেতন পায়। যখন তিনি জানতে পারলেন যে শুধু ১২ টাকা, তখন তিনি অনুভব করলেন যে এত কম টাকায় হয়তো তার চলে না, অথচ সেই যুগে এটি অনেক বড় অঙ্ক ছিল। মসীহ ইসলাম কেননা সেই যুগটা সস্তার যুগ ছিল, কিন্তু হুজুর অনুভব করলেন। তিনি একদিন যেতে যেতে তার ঘরের সম্মুখে যেতে যেতে তার কামরায় ২০-২৫ টাকার একটা প্যাকেট ফেলে দিলেন। শেখ সাহেব চিন্তা করছিলেন যে টাকা কোথেকে আসতে পারে। শেষে অনেক চেষ্টা করে তিনি জানতে পারলেন যে হুজুর তার কষ্টের কথা চিন্তা করে সেই টাকা সেখানে রেখে দিয়েছেন যেন স্বাচ্ছন্দ্যে তার সময় কাটতে পারে। ইরফানী সাহেব লেখেন যে এই টাকার দ্বারা তার কোনো প্রয়োজন ছিল না, এই টাকা দিয়ে তার স্ত্রী অলংকার বানিয়েছেন, কেননা খাদ্য পানীয়ের যে প্রয়োজন ছিল, তা তো হযরত মসীহ ইসলামের দস্তরখান থেকেই দুধ বাচ্চাকে দুধ পান করানোর কারণে তিনি পাচ্ছিলেন। ইরফানি সাহেব আবার লেখেন, কাদিয়ানে নেহাল সিং নামে এক বাংরু জমিদার ছিল, যৌবনে আর্মিতে চাকরি করতে এবং পেনশনে ছিল। সে ব্যক্তি তার ঘর জনাব খান বাহাদুর মির্জা সুলতান আহমদ সাহেবের দিওয়ান খানার সাথে তার ঘরের দেয়াল ছিল। এই ব্যক্তি জামাতের অনেক বড় শত্রু ছিল, হযরত মসীহ ইসলামের জামাতের অনেক বড় শত্রু ছিল। তার প্ররোচনায় হযরত খলিফা নুরউদ্দিন এবং অনেক অন্যান্য আহমদের উপর ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল তাদের আহমদের বিরুদ্ধে। হযরত খলিফা মসীহ আউয়াল এবং অন্য কিছু আহমদের বিরুদ্ধে ফৌজদারি মিথ্যা মকদ্দমা বা মামলা দায়ের করা হয়। সবসময় অন্যদের সাথে অন্যদের যোগসাজশে জামাতের ক্ষতি করত, গালি দেওয়া তার দৈনন্দিন রীতি ছিল। যখন মামলা ছিল আদালতে, তখন তার ভাতিজা সন্তার সিং এর স্ত্রীর জন্য কস্তুরীর প্রয়োজন ছিল, অন্য কোন জায়গা থেকে চিকিৎসার জন্য কস্তুরীর প্রয়োজন ছিল, অন্য কোন জায়গা থেকে তা পাওয়া যাচ্ছিল না। বরং এখান তো মূল্যবান এক বস্তু ছিল কস্তুরী। কস্তুরী এমনিতেই অনেক মূল্যবান জিনিস, পাওয়া যাচ্ছিল না। সেই অবস্থায় মসীহ ইসলামের দ্বারে সে আসে এবং কস্তুরী চায়। হযরত মসীহ ইসলাম তার ডাকে তাৎক্ষণিকভাবে বাইরে আসেন, বিন্দুমাত্র অপেক্ষা করতে দেননি তাকে। তার কথা শুনেই ভিতরে যান, বলেন যে দাঁড়াও। তিনি প্রায় আধা তোলা যা ঔষধের জন্য প্রয়োজন ছিল কস্তুরী এনে তার হাতে রাখলেন। তো দেখুন, এটি চিন্তা করেননি যে যার প্রয়োজন আছে সে কে, সে কি শত্রুতা রাখে নাকি রাখে না। এটি এক রোগীর প্রাণ রক্ষার জন্য একটা ঔষধের প্রয়োজন। তাৎক্ষণিকভাবে তিনি দয়া এবং সমবেদনার প্রেরণা সমৃদ্ধ তিনি তা এনে তার হাতে দেন। তারপর হযরত ইয়াকুব আলী সাহেব বলেন যে হাফেজ নূর আহমদ সাহেব সদাগর পশমিনা লুধিয়ানা অধিবাসী, মসীহ ইসলামের পুরনো এবং নিষ্ঠাবান খাদেম ছিলেন। তার ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়, ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। তিনি কোনোভাবে অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গায় গিয়ে ভিন্ন কোনো ব্যবসার চেষ্টা করছিলেন, যেন অর্থনৈতিক অবস্থা শুধরানো সম্ভব হয়, যেন তার হারানো। তিনি যে তখন গিয়েছিলেন এখন ফিরে এসেছেন। হযরত মসীহ ইসলামের জীবনে সবসময় যে পত্র যোগাযোগ ছিল তার সাথে, জামাতের অর্থনৈতিক খেদমত নিজের সাধ্যাতিক খেদমত তিনি করতেন। কাদিয়ানে যখন ইরফানি সাহেব লিখেছেন তখন তিনি কাদিয়ানে ছিলেন। ইনি লেখেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দান এবং বদান্যতা সম্পর্কে আমি শুধু একটি কথাই বলবো, যে তিনি অল্প দেয়া জানতেনই না। ব্যক্তিগত ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন যে আমি এই সফরের যখন সংকল্প করলাম, হযরত মসীহ ইসলামের কাছে কিছু টাকা চাইলাম, হুজুর একটা ছোট সিন্ধুক যাতে টাকা রাখতেন তা নিয়ে আসলেন, আর আমার সামনে সেই সিন্ধুক রাখেন এবং বলেন যতটা ইচ্ছা নাও। হুজুর এতে একান্ত আনন্দিত ছিলেন। আমি আমার প্রয়োজন অনুসারে যতটা প্রয়োজন ছিল টাকা নিলাম তা থেকে, যদিও হুজুর এটাই বলছিলেন বারবার যে সব টাকা নিয়ে যাও। হযরত মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু লেখেন, অনেক সময় ঔষধ নেয়ার জন্য গ্রাম্য জঙ্গলি মহিলারা জোরে এসে দরজার কড়া নাড়ত, আর জঙ্গলি ভাষায় বলতো যে মির্জাজি একটু দরজা খুলো। হুজুর এমন ভাবে ছুটে আসতেন যেভাবে যেন কোনো বড় হাকেম বা বিচারকের নির্দেশ এসেছে তা মানার জন্য, তার এতাতের জন্য যেন ছুটে যাচ্ছেন এবং দরজা খুলতেন এবং একান্ত হাস্যোৎফুল্ল চেহারায় কথা বলতেন এবং ঔষধ দিতেন। মৌলভী আব্দুল করিম সাহেব লেখেন, আমাদের দেশে সময়ের তো মূল্য কাকে বলে মানুষ জানে না, আর জঙ্গলি মহিলারা তো আরো বেশি সময় নষ্ট করে। এখনো অবস্থা এটি, হুজুর বর্তমান হুজুর বলছেন, এক মহিলা অর্থহীন কথাবার্তা আরম্ভ করে আর ঘরের ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ আরম্ভ করে, এক ঘন্টা নষ্ট করে ঔষধ নিতে এসেছে। তিনি গাম্ভীর্যের সাথে বসে শুনছিলেন, কখনো বলেন না যে যাও ঔষধ পেয়েছ যাও আমাদের সময় নষ্ট করো না। সেই মহিলা নিজেই দাঁড়ায় এবং ঘরকে পাক করে সেখান থেকে চলে যায়। একবার অনেক গ্রাম্য মহিলা বাচ্চাদেরকে নিয়ে আসে, সেই সময় ভিতর থেকে কিছু মহিলা সর্বত্র কিছু শিরা নিয়ে ঘর থেকে বাইরে আসে। মুসলিম ইসলামকে ধর্মীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ লেখার ছিল, তাড়াতাড়ি লেখার প্রয়োজন ছিল। আমি সেখানে তখন উপস্থিত হলাম, গিয়ে আমি দেখি হুজুর সেখানে সোচ্চার বসে আছেন। যেভাবে কোন ইউরোপিয়ান তাদের ডিউটিতে অ্যালার্ট দাঁড়িয়ে থাকে, পাঁচ ছয়টি সিন্ধুক খোলা ছিল, ছোট ছোট শিশি বোতল থেকে কাউকে কিছু দিচ্ছেন, কাউকে কোন আর্ক দিচ্ছিলেন। প্রায় 3 ঘন্টার মতো বাজার বসে গিয়েছিল। কাজ থেকে ফারেক হওয়ার পর আমি বললাম, হুজুর এটি তো বড় কষ্টের কাজ, এভাবে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আল্লাহ দেখুন কত হাস্যোৎফুল্ল হৃদয়ে উত্তর দিচ্ছেন যে এটি তো সেইভাবেই ধর্মীয় কাজ, একইভাবে ধর্মের কাজের। আমি মিসকিন, কোনো হাসপাতাল নেই, আমি এই সমস্ত লোকদের জন্য সকল প্রকারের এলোপ্যাথি এবং ইউনানি ঔষধ আনিয়ে রাখি এখানে, যা সময় কাজে লাগে। তিনি বলেন যে এটি অনেক বড় পুণ্যের কাজ, 3 ঘন্টা নষ্ট হয়েছে এ সমস্ত মহিলাদের জন্য। তখন তিনি একটা বই লিখছিলেন এবং তাড়াতাড়ি লেখার প্রয়োজন ছিল, সেই কাজ ছেড়ে দেন তিনি, এক পাশে রেখে দেন। তিনি বলেন যে এটি অনেক বড় পুণ্যের কাজ, মোমেনদেরকে এই সমস্ত কাজে অলস এবং ভ্রক্ষেপহীন হওয়া উচিত নয়। আমি বাচ্চাদের কথা বললাম, সাধারণ খেদমতগার লোকদের সাথে একই রীতি, তার অনেক সময় তারা একটা জিনিস চায়, তারপরে আবার সেই জিনিসটা একবারও তিনি না বলতেন না, যে কমবখত কেন না ছোড়বন্দার মতো আচরণ করছো, জানি তো একবার কেন না। বারবার আমি দেখেছি তার নিজের বাচ্চারা, অন্য বাচ্চারা চৌকিতে বসে থাকে এবং তাকে পায়ের সাইডে বসতে বাধ্য করে তিনি। তারা বসে মুসলিম ইসলামকে ব্যাং, কাক এবং চড়ুইয়ের কাহিনী শোনাচ্ছে, ঘন্টা পর ঘন্টা শোনা, আর হুজুর বড় আনন্দের সাথে শুনেন, যেন বাচ্চারা নিজের ভাষায় কাহিনী শোনাচ্ছে, মুসলিম শুনছেন, যেন মৌলানা রুমের মসনবীকে শোনাচ্ছে। বাচ্চাদেরকে মারার ধমকিদার একান্ত বিরোধী, বাচ্চা যত কষ্টদায়ক প্রশ্ন করুক না কেন, অর্থহীন প্রশ্ন করুক বা অলি কাল্পনিক জিনিসই চাক না কেন, হুজুর কখনো তাদেরকে মারেননি এবং কোনো রাগ বা ক্রোধও প্রকাশ করেননি। আমি পূর্বেও একবার বলেছি, ঔষধের কথা এখানে এসেছে, আমাদের ডাক্তারদেরকে আদর্শ সামনে রাখা উচিত। তাদের কাজই হলো রোগীদেরকে দেখা, অন্য তো কোনো কাজ নেই। কাজ ছেড়ে তারা ঔষধ দেওয়ার কাজ করছে না। সবসময় রোগীদের আবেগে শ্রদ্ধা করা উচিত এবং আন্তরিকতার সাথে তাদের সাথে ব্যবহার করা উচিত, উত্তম আখলাক প্রদর্শন করা উচিত ডাক্তারদের জন্য একান্ত আবশ্যক। বিশেষ করে ওয়াকফিনি জিন্দেগি ডাক্তারদের কথা বলছি আমি, কেননা অর্ধেক রোগ রোগীর সাথে সুন্দরভাবে কথা বললেই দূর হয়ে যায়, এদিকে অনেক বেশি দৃষ্টি দেওয়ার প্রয়োজন। অনেকেই তার সহানুভূতি এবং তার যে দয়া, তার মায়া এটিকে অনেক বেশি এটিকে লুফে নিত। মুন্সি গোলাম আহমদ অমৃতসরি নামে এক ভালো কাতেব ছিল, লেখক ছিল, হাতের লেখা সুন্দর ছিল। মুসলিম ইসলাম প্রথম দিকে মুন্সি মোহাম্মদ অমৃতসরি সাহেবকে দিয়ে কাজ নিতেন। বারাহিনা আহমদিয়ার প্রথম 3 খণ্ড, শাহনায়া হক, সুরমা চশমা আরিয়া, তারই হাতের লেখা, আয়না কামালাতে ইসলামের একটা বড় অংশ ইনি লিখেছেন। কিন্তু তারপর মুন্সি গোলাম আহমদ সাহেবকে দিয়ে কাজ নিয়ে আরম্ভ করেন। মুন্সি গোলাম আহমদও বড় অদ্ভুত ঢং করতেন, তিনি বিভিন্নভাবে নির্ধারিত বেতনের বেশি আদায় করতেন, হযরত মসীহ মাঈসা আলাইহিস সালাম এইসব কিছু বুঝতেন, কিন্তু হেসে তিনি চুপ করে যেতেন। একদিন মসজিদে জোহরের নামাজের জন্য হুজুর আসেন আর নামাজের পর বসেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার এটি রীতি ছিল, সাধারণত নামাজ পড়ে ফরজ পড়ে তিনি চলে যেতেন, কিন্তু কোনো কোনো সময় বসতেনও। তিনি খুব হাসলেন, অট্টহাসি এসে বললেন, আজকে অদ্ভুত ঘটনা ঘটেছে, আমি কিছু লিখছিলাম, মসজিদ গোলাম মোহাম্মদ সাহেবের ছেলে এক কন্দনরত অবস্থায় এখানে আমাদের কাছে আসে, পেছন থেকে মুন্সি সাহেব এক জুতা হাতে নিয়ে ওইসই করছিলেন যে বাহিরে আসো, আমি তোমাকে মেরে ফেলবো আজকে, আর মেরে ফেলবো, এই করবো সেই করবো। হুজুর এই আওয়াজ শুনে বাহিরে আসলেন, মুন্সি সাহেবকে জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি। মুন্সি সাহেব বলেন যে না, আজকে আমি তাকে মেরে ফেলবো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি, আমাকে বলো। সে বলল যে আমি তাকে নতুন জুতা কিনে দিয়েছিলাম, সেটা কোথায় হারিয়ে এসেছে। হুজুর হেসে বললেন যে এতে এত হইচই করার কি আছে মুন্সি সাহেব, জুতা আমি কিনে দেব। আসলে আল্লাহ জানে নতুন জুতা কিনেছিল কিনা, কিন্তু বাচ্চা কিন্তু নতুন জুতা তাকে দিতে চেয়েছিল, তাই বাহানা মনে হয় করে হইচই আরম্ভ করে মুসলিম ইসলামকে শোনাচ্ছিল। লেখেন যে তার অবস্থা বড় অদ্ভুত ছিল, তার বেতন ছাড়াও খোরাক ইত্যাদির খরচ মুসলিম ইসলাম তাকে দিতেন, খাবারও মুসলিম ইসলামের ঘরেই খেতেন, তারপর কাপড় বিছানা শীত এবং শীতকালে গরম কোট বিছানা সবই নিতেন। তা সত্ত্বেও এ ধরনের কথা বলে অতিরিক্ত কিছু আদায় করত মুসলিম ইসলামের কাছ থেকে, কিন্তু মুসলিম ইসলাম কখনো রাগ করতেন না আর কখনো তাকে সবসময় তাকে সহ্য করেছেন, তার ভঙ্গিমা এবং ঢঙ্গকে সহ্য করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন যে ফকির মোহাম্মদ বেড়াই সাহেব লিখিত একটা বিবৃতি দিয়েছেন যে আমাদের কৃষি কাজ ছিল, কৃষি ছিল, একবার কৃষির কাজ করতেন, মসিম ইসলামের জমিতে কৃষি কাজ করতেন, একবার বৃষ্টি হয় ফসল নষ্ট হয়ে যায়, বৃষ্টি কমা ফসল নষ্ট হয়ে যায়, খাদ্যশস্য অনেক কম ছিল। এদিকে হুজুরের মুখতার হামেদ আলী সাহেব আসলেন, সবাই সম্মিলিত ভাবে তাকে বললেন যে যদি এইভাবে চুক্তির অংশ নিয়ে যান সর্ষে, তাহলে আমাদের কি হবে। হামেদ আলী সাহেব গিয়ে এইভাবে মুসলিম আসলামকে বললেন, মুসলিম আসলাম বললেন যে আচ্ছা, আগামী বছর চুক্তির অংশ নেওয়া যাবে, এবছর দয়া করো, পরের বছর অনেক বেশি ফসল হয়েছে তো উভয় তারা দুই বছরের প্রাপ্য অংশ দেয়। তিনি গরিবদের উপর একান্ত দয়ালু ছিলেন। আহমদী জমিদারদেরকে স্মরণ রাখা উচিত, যেভাবে আমি ওয়াকফে জমিদারদের যখন এলান করেছিলাম তখন বলেছিলাম সিন্ধুর কৃষকদেরকে বিশেষভাবে বলেছি যে থার অঞ্চলের যারা গরিব এবং দরিদ্র মানুষ তাদের জন্য দয়া এবং ভালোবাসার চেতনা হৃদয় সৃষ্টি করুন, তাদের পারিশ্রমিকও পুরোপুরি দিন, যতটা উত্তম ব্যবহার তাদের সাথে করা যায় করা উচিত। এটি অনেক বড় মাধ্যম এই এলাকায় তবলিগের। শুধু মানুষই নয়, অন্য সৃষ্টির জন্য মুসলিমদের হৃদয়ে দয়ার এবং ভালোবাসার প্রেরণা ছিল, চেতনা ছিল। হযরত সাল্লাল্লাহু ইসলামের পবিত্র আদর্শের অনুসরণে তিনি এমন করতেন। সবচেয়ে উৎকৃষ্টতম নমুনা রসুল্লাহ সাল্লাহ ইসলামের পর আল্লাহর গুণাবলী অনুসরণে মসিমদের ভিতরে ছিল। মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে একবার মিয়া অর্থাৎ হযরত খলিফাতুল মসীহ সানি দালানের দরজা বন্ধ করে চুড়ুই ধরছিলেন। হুজুর জুমার জন্য বাইরে যাওয়ার সময় তাকে দেখেন এবং বলেন যে মিয়া, ঘরের চুড়ুই ধরতে হয় না, যার ভিতর দয়া নেই তার ভিতর ইমানও নেই। তো যেখানে তিনি এক চুড়ুইয়ের উপর দয়া করলেন, সেখানে বাচ্চাকেও বোঝালেন যে যদি ইমান প্রতিষ্ঠিত রাখতে হয় তাহলে হৃদয়ে ভালোবাসা আবেগ সৃষ্টি করো। তারপর হযরত মিয়া বশির আহমদ সাহেব বর্ণনা করেন যে খাজা আব্দুর রহমান সাহেব ছিলেন এক ব্যক্তি, কাশ্মীরের অধিবাসী। তিনি তাকে চিঠিতে লিখেছেন যে একবার একটা মোটা কুকুর মহসিন ইসলামের ঘরে ঢুকে আমরা বাচ্চারা সেটিকে দরজা বন্ধ করে মারতে চাইলাম, কিন্তু কুকুর যখন হইচই করছিল হুজুর শুনলেন এবং আমাদের উপর তিনি অসন্তুষ্ট হলেন। আমরা দরজা খুলে কুকুরকে ছেড়ে দিই। কোন প্রাণীকে প্রাণীর উপর অত্যাচার মহসিন ইসলাম সহ্য করতে পারতেন না। এটি একটি অদ্ভুত ঘটনা, গরিবের জন্য দয়া এবং সহমর্মিতার যে আবেগ অনুভূতি, চেতনা, আল্লাহ তাআলার দরবারে ক্ষমার জন্য দোয়া করা। হযরত পীর সিরাজুল হক সাহেব নোমানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে 18-20 বছরের এক যুবক ছিল, সে অসুস্থ হয়ে যায় এবং তার কাছে কোন গ্রাম থেকে তার আত্মীয় স্বজন নিয়ে আসে, মুসলিম ইসলামের কাছে নিয়ে আসে, কাদিয়ানে তার মুসলিম ইসলামের কাছে আসে, কয়েকজন অসুস্থ থেকে মারা যায়। শুধু তার মৃত মা সাথে ছিলেন। হুজুর তার রীতি অনুসারে এই ব্যক্তির মরহুমের নামাজে জানাজা পড়ান। অনেকের নামাজ লম্বা হওয়ার কারণে মাথা ঘুরে যায়, অনেকেই খুব চিন্তিত ছিল যে এত দীর্ঘ নামাজে জানাজা কেন হচ্ছে। যারা পিছনে নামাজ পড়ছিল তাদের মাথা ঘুরে যায়। সালাম ফেরানোর পর হুজুর বলেন, জানাজা যখন শেষ হয় সালাম ফেরানোর পর মুসলিম ইসলাম বললেন যে যে ব্যক্তির আমরা এখন নামাজে জানাজা পড়েছি তার জন্য আমরা এত দোয়া করেছি, আর দোয়াতে আমরা দোয়া বন্ধ করিনি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে প্রবিষ্ট করিয়ে চলাফেরা অবস্থায় না দেখেছি। তো এ ব্যক্তি ক্ষমা পেয়েছে এবং তাকে দাফন করা হয়েছে। রাতে সেই ছেলের মা, যিনি বৃদ্ধা ছিলেন, স্বপ্নে দেখেন যে সেই ছেলে বেহেশতে জান্নাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে, আর সে বলে যে হুজুরের দোয়ায় আমাকে ক্ষমা করা হয়েছে। মানুষকে আল্লাহর নিকটতর করা এবং সত্যকে চিনা এবং মানুষকে আজাব থেকে ছিনানো এবং আজাব থেকে বাঁচানোর জন্য তার দয়া এবং সহানুভূতি কোন পর্যায়ের ছিল সে সম্পর্কে একটা দৃষ্টান্ত থেকে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। হযরত ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হুজুর মাওলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু একবার বর্ণনা করেছেন যে বাইতুদ্দোয়ার উপরে আমার কক্ষ ছিল, রুম ছিল, আর আমি সেটিকে বাইতুদ্দোয়ার স্টাইলে সেটিকে কাজে লাগাতাম। তিনি তার রুমকে বাইতুদ্দোয়ার মতোই ব্যবহার করতেন। এই রুম থেকে মুসলিম ইসলামের দোয়ার অবস্থায় মুসলিম ইসলামের আকুতি, মিনতি, আহাজারি শুনতাম। তিনি বলেন, হুজুর যখন সেখানে দোয়া করতেন আমি হুজুরের আহাজারি শুনতাম, তার আওয়াজে এত ব্যথা এবং এত বেদনা, এত প্রদাহ ছিল যে শ্রোতার পিত্তপানি হয়ে যেত। তিনি এমনভাবে আল্লাহ তাআলার আস্তানায় আহাজারি করতেন যেভাবে কোন মহিলা প্রসব বেদনায় ছটফট করে। তিনি বলেন যে আমি মনোযোগ সহকারে শুনলাম তিনি আল্লাহ সৃষ্টিকে প্লেগ থেকে বাঁচানোর জন্য দোয়া করছিলেন। সেই যুগে প্লেগ ছিল, আল্লাহর সৃষ্টির প্লেগ থেকে বাঁচার জন্য দোয়া করছিলেন যে হে প্রভু, এরা যদি প্লেগে ধ্বংস হয়ে যায় তাহলে তোমার কে ইবাদত করবে। এটি হযরত মাকতুমুল মিল্লাতের রওয়ায়েত, করিমউদ্দিন সাহেবের রওয়ায়েত। যদিও প্লেগের আজাব মুসলিম ইসলামকে অস্বীকার কারণে নাজেল হয়েছে, কিন্তু তিনি সৃষ্টির হেদায়েত এবং সৃষ্টির প্রতি সহানুভূতিশীল, তাদের কল্যাণে এত বেশি লোভী ছিলেন যে যদিও তার বিরোধিতার জন্য শত্রুদের একটা বিরাট জামাত ছিল, রাতের অন্ধকারে নির্জনতায় কেঁদে কেঁদে দোয়া করেন। যখন অন্যরা ঘুমাত তখন তিনি জাগতেন, কাঁদতেন। বস্তুত তার সহানুভূতি, সহমর্মিতা, স্নেহ আল্লাহ সৃষ্টির জন্য অনন্য ছিল, অসাধারণ ছিল। এ ছিল আল্লাহ সৃষ্টির জন্য দয়া, স্নেহ এবং ভালোবাসা যা হযরত মুসলিম ইসলামের হৃদয়ে ছিল। আল্লাহ তাআলা নিদর্শন দেখাচ্ছেন যেন তার সত্যতা প্রকাশ পায়। আর তিনি বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে রক্ষা করো, আর সত্যের সত্যকে তাদেরকে সামনে পরিচিত করে এটি নিজে প্রভুর আদর্শে অনুকরণে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আমল বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ ক্ষতবিক্ষত করে তখন ফেরেশতা পাহাড়ের ফেরেশতা মানুষ বলে যে আমরা এদেরকে ধ্বংস করে দিতে চাই। তিনি বলে যে না, এদের ভিতর থেকে ইবাদত গুজার সৃষ্টি হবে। তিনি এর জন্য দোয়াও করেছেন সেই জাতির জন্য। তো আল্লাহ তাআলার সৃষ্টির আধ্যাত্মিক অবস্থা সংশোধনের জন্য কত দয়া এবং সহমর্মিতা তার হৃদয়ে ছিল তার প্রকাশ এই উদ্ধৃতি থেকেও হয়। তিনি বলেন আল্লাহ জাল্লা শানুহু খুব ভালোভাবে জানেন যে আমি আমার দাবিতে সত্য, আমি প্রতারক ও নই, দাজ্জাল ও নই, আর কাজ্জাব ও নই, মিথ্যাবাদী ও নই। এই যুগে কাজ্জাব দাজ্জাল এবং প্রতারক কম নয় যে আল্লাহ তাআলা শতাব্দীর শিরোভাগে মুজাদ্দিদ না পাঠিয়ে আরো একজন দাজ্জালকে প্রেরণ করে ফিতনা এবং ফাসাদকে আরো বৃদ্ধি করবেন। কিন্তু যারা সত্যকে বোঝে না এবং সত্যকে যারা সন্ধান করে না আর ফতোয়াবাজের দিকে ছুটে যায়, আমি তাদেরকে চিকিৎসা করবো, আমি সেই রোগীর পরিচর্যাকারীর মতো যে নিজের আত্মীয় অসুস্থ মানুষের বেদনা বিহ্বল, যে নিজের আত্মীয় রোগীর বেদনা বিহ্বল, আমি এই জাতির জন্য একান্ত দুঃখ ভারাক্রান্ত, আর দোয়া করছি হে কাদের জুলজালাল খোদা, হে হেদায়েত দাতা এবং পথ প্রদর্শক, এই সমস্ত লোকদের চোখ খুলো এবং তাদেরকে দৃষ্টি শক্তি দাও, আর তুমি তাদের হৃদয়কে সত্য এবং তাকওয়া দাও। আমি বিশ্বাস করি যে আমার দোয়া ব্যর্থ হবে না, কেননা আমি তার পক্ষ থেকে এসেছি আর তার দিকে আমি মানুষকে ডাকি। এটি সত্য কথা যে যদি আমি তার পক্ষ থেকে না হই আর এক প্রতারক যদি আমি হয়ে থাকি তাহলে বড় আযাবের মাধ্যমে ধ্বংস করবেন, কেননা প্রতারককে কখনো তিনি সেই সম্মান দেন না যা সত্যবাদীকে দেওয়া হয়ে থাকে। পংক্তিতে এক জায়গায় মুসলিম ইসলাম বলেন যে গালি শুনে দোয়া দেই আমি এদেরকে, আমার দয়া আজকে একটা সমুদ্রের মতো বিরাজ করছে, ক্রোধকে আমি দূর করার চেষ্টা করেছি। আল্লাহ সৃষ্টিকে সত্য পথে আনার জন্য হযরত মুসলিম ইসলামের আবেগ এর কথা আবার শুনুন। তিনি লেখেন যে অধিকাংশ হৃদয়ের উপর বস্তুবাদিতার ধুলা ছেয়ে আছে, আল্লাহ তাআলা সেই ধুলাকে দূর করুন। পৃথিবী একান্ত অবিশ্বস্ত এবং মানুষ ভিত্তিহীন, কিন্তু উদাসীনতার অন্ধকার মানুষকে সত্যকে বোঝা থেকে বঞ্চিত রেখেছে। আল্লাহ তাআলার কাছে এটিই বাসনা যে তার বিনয়ী বান্দাদের তিনি সাহায্য করেন, যেভাবে অতীতে বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত হয়েছে তাদেরকে সেইভাবে মলম দেন এবং তাদেরকে লাঞ্ছিত করুন, যারা জ্যোতিকে অন্ধকার, অন্ধকারকে জ্যোতি মনে করছে, যাদের অহমিকা সীমা ছাড়িয়ে গেছে। একই সাথে সে সমস্ত লোকদেরকেও আল্লাহ তাআলা লজ্জিত এবং ব্যর্থ করুন যারা আল্লাহ তাআলার যে রহমত যা যথাসময়ে নাজেল হয়েছে সেটিকে তারা নেয়ামত মনে করেনি এবং আল্লাহ তাআলা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং তারা অজ্ঞদের মতো সন্দেহ করেছে। সুতরাং যদি এই অধমের আহাজারি যদি আরশের প্রভুর দরবারে পৌঁছে তাহলে সেই যুগ দূরে নয় যখন মহাম্মদী জ্যোতি এই যুগের অন্ধদের সামনে প্রকাশিত হবে এবং সেই শক্তি আশ্চর্যজনক কুদরত, আশ্চর্যজনক বিষয় আদি প্রকাশ করে প্রদর্শন করবে সাধারণ সৃষ্টির জন্য। তার সহানুভূতি চরম পর্যায়ের ছিল, কিন্তু যারা চোখ থাকা সত্ত্বেও অন্ধ, যারা আলো দেখে সেটিকে অন্ধকার আখ্যায়িত করে থাকে, যারা জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞদের মতো হটকারীদের আশ্রয় নেয় আর সাধারণ মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, তাদের জন্য তো হৃদয় থেকে দোয়া উদ্ভূত হয় না। সব সময় উচ্চ বস্তুর জন্য নিম্ন পর্যায়ের বস্তুকে উৎসর্গ করতে হয়। তো এটিও ভালোবাসার আবেগের কারণে হয়েছে যে তিনি তাদের জন্য এদের জন্য এদেরকে অভিশাপ দিয়েছেন। যদিও নিঃসন্দেহে মুসলিম ইসলামে অভিশাপ দিয়েছেন, কিন্তু যারা সীমা ছাড়িয়ে গেছিল তাদের জন্য করেছেন। আর এই দোয়া সৃষ্টির বিরাট শ্রেণীর প্রতি সহানুভূতির কারণে তাদের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে তিনি করেছেন। আল্লাহ তাআলা নিশ্চয় তার দোয়া সমূহকে কবুলিয়তের পদমর্যাদা দিয়েছেন, যে নেক ফিদরত মানুষকে আমরা প্রত্যহ জামাতে প্রবেশ করতে দেখছি। আল্লাহ তাআলা তাদের উপর ফজল করেন, অনুগ্রহ করেন। আর মোহাম্মদী জ্যোতি সারা পৃথিবীতে বিস্তার লাভ করছে, এটিও আমরা দেখছি। আজকে আমরা মোহাম্মদী মসির দাসদের একটি কাজ যে তার দোয়া গুলোকে আমাদের নিজেদের দোয়াতে যেন অন্তর্ভুক্ত করে তার দোয়া থেকে যেন অংশ পায়, তার শিক্ষাকে নিজেদের আমলে রূপায়িত করে আল্লাহ সৃষ্টির প্রতি সহমর্মিতার ভিত্তিতে কারণে এই পয়গামকে মানুষের কাছে যেন পৌঁছায় এবং নিজেদের দোয়াকে নিজেদের সামর্থ্য অনুসারে যেন আমরা বেশি দোয়া করে যেন যে মোহাম্মদী জ্যোতিকে প্রসারের জন্য এই যুগে বিস্তারের জন্য এই যুগে মুসলিম ইসলাম প্রেরিত হয়েছিলেন তাতে নাহনু আনসারুল্লাহর নারা ধ্বনি উত্তোলন করে আমরাও যেন তাতে অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله